হাদিসের দৃষ্টি দিয়ে এটা কি আমাদের কি বুঝতে পারি?
মূর্তি ভাস্কর্য একই জিনিস, শব্দ দুটা তো জিনিস এক, তো মূর্তিকে অমুসলিমরা পূজা করে আর ভাস্কর্যকে পূজা করে না, কিন্তু ওখানে আশঙ্কা আছে পরবর্তী কোন এক প্রজন্মে যে ওটাও পূজা শুরু হইতে পারে। এমনি দুটাই কিন্তু মূর্তি, যে একটাকে অমুসলিমরা পূজা করে আর একটাকে পূজা করে না, ওটা বিভিন্ন উদ্দেশ্যে তার স্মৃতি ধরে রাখার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য বানানো হয়। কিন্তু কোন এক জেনারেশনে যে ওটার সামনেও সেজদা শুরু হয়ে যায়। তো ওলামারা যারা বলতেছে এটা কিন্তু হিন্দুদের যে মূর্তি আছে তাদের পূজা ঘরে ওটা ভাঙতে করতেছে না, মুসলমানরা অন্য কারো ধর্মে দাওয়াত দেয় কিন্তু আঘাত করে না। হিন্দুদের যে মূর্তি আছে এটা নিয়ে কোন আলেম এর বিরুদ্ধে কোন কথা বলতেছে না, তারা করতেছে কোন, তারা বলতেছে এখন যে নতুন করে ভাস্কর্য বানানো হইতেছে জনগণের টাকা দিয়ে, বহু জনগণ না খায় আছে, ছবিতে দেখাই দিয়ে ভাস্কর্যের সামনে একজন মহিলা না খাওয়া আর মাথা গোজার জায়গা নেই পড়ে আছে, তাহলে এদের ঠিকানা করে দাও। আর ওনাকে স্মরণীয় রাখতে গেলে কত কিছু করা যায়, ওনার নামে গেট বানানো যায়, ওনার নামে মিনারা বানানো যায়, ওনার নামে মসজিদ বানানো যায়, কত কিছু করা যায়। কিন্তু যেটা হারাম, যেখানে ছবি হারাম, ছবি এক টান দিয়ে ছেড়ে দেয় সেটা হারাম। এবং বুখারি শরীফের এক হাদিস আসছে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে হাশরের ময়দানে যারা ছবি তোলে, বলা হবে যে এসব তো সৃষ্টি, আমি আল্লাহ আমার কাজ ছিল, তুমিও সৃষ্টি করছো তো তুমি এবার রু দাও রু। তো ছবি তোলা সম্পর্কে এই হাদিস, তো ছবির থেকে কি এটা আরো মারাত্মক না, কি বলেন? আরো ডবল হারা ভাবে না এটা, এর জন্য শরীয়তে কোনো সুযোগ নেই।
এই প্রসঙ্গে উদাহরণ দেওয়া হয় বিভিন্ন মুসলিম দেশের,
এটা কি ফায়দা? মুসলিম দেশ কি আমাদের অনুসরণীয়? নবী দিয়ে বলে গেছেন আমি কোরআন সুন্নাহ রয়ে গেলাম, সৌদি আরবের তো বলে নাই যে সৌদি আরবকে ফলো করো, হ্যাঁ কাউকে দেখবো না আমরা, মক্কা মদিনাকেও দেখবো না, আমরা দেখবো কোরআন সুন্নাহ। মক্কা মদিনার বাজারেও বিভিন্ন মূর্তি বিক্রি হয়েছে, পুতুল বিক্রি হয়েছে, সেসব পুতুলরা কেউ গুলি করতেছে, কেউ গাড়ি চালাইতেছে, হ্যাঁ এটা হারাম। তো মক্কা মদিনে হাজারো হারাম আছে, মক্কা মদিনে হালাল গোশত পাওয়া যায় না, হাজিরা যদি হাসপাতালে খায় কি খায়, এসব গোষ্ঠগুলো দেশের দেশের থেকে আসছে, ওসব দেশ সম্পর্কে ওলামারা ফতোয়া দেয় নাই যে এইগুলো হালালভাবে জবাই করা হয়েছে। দুই একটা কোম্পানি বাদে আমার জানা মতে আলতাজাজ একটা কোম্পানি আছে, সৌদি কোম্পানি, এদের সম্পর্কে আমি যতটুক জানছি এরা সঠিকভাবে জবাই করে, অন্যরা করে না, তারা যা করে তাতে হালাল হবে না, তারা ওই মেশিন দিয়ে দবাই করতে থাকে একের পর এক, আর টেপে বলতে থাকে টেপে টেপ রেকর্ড বিসমিল্লাহ আল্লাহ, টেপে করলে কি হলো, যে জবাই করবে তাকে বলতে হবে। এই গোস্ত তো হাজিরা খাই আসছে, এই জন্য মক্কায় ঢুকার যে দোয়া, ওই দোয়ার মধ্যে একটা শর্ত আছে, নবীজি শিখাই গেছেন, প্রথম তো বলে আল্লাহ এখানে আমাকে সুন্দরভাবে অবস্থান করার তৌফিক দাও, তারপরে এই কথাটা বলছে এই মক্কাতে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। তো বহুদিন পর্যন্ত আমার মাথায় আসতো না যে এখানে সবই তো হালাল, তো নবীজি এটা শিখালো কেন যে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। পরে যখন নাকি মক্কা মদিনার গোস্ত নিয়ে আমি যাচাই বাছাই করলাম, এই পেপসি নিয়ে যাচাই বাছাই করলাম, তখন দেখি সব কুল্লু হারাম, কুল্লু হারাম, কেএফসি আছে তা ইহুদি কোম্পানি, সব ইহুদি কোম্পানি, এদের ঢুকাইছে কেন এখানে, এদের খুব বেশি খাতির ইহুদি আর খ্রিস্টানদের সাথে, এগুলো ঢুকাইছে এখানে, তো তারা আমাদের হালাল খাবার দিবে, দিবে না। এদের আমাদের এই সংখ্যা পত্রিকা বেরোয়েছে আমাদের মালসা থেকে, রাবেতা পত্রিকার নাম হল রাবেতা, ওখানে বেশ কিছু ই কোড দেওয়া আছে, ই কোড আমার লেখার মধ্যে ওই হেডিংয়ে ই কোড লেখা আছে, আপনার যা কিনবেন বিশেষ করে বিদেশি খাদ্যবস্তু তার মধ্যে ওইগুলো একটু মিলাই নেবেন, পত্রিকায় যে ই কোড গুলো দেওয়া আছে এর কোনোটা আছে কিনা, ওর প্রত্যেকটা মিন করে এর মধ্যে শুকুরের কোন পার্টস আছে, শুকুরের কোন হ্যাঁ হায় গোস্ত আছে, না হয় রক্ত আছে, না হয় নাড়ি ভুড়ি আছে, না হয় হাড্ডি আছে, শুকুরের হাড্ডিটা ওরা ফেলে না, ওটাতে তজবি বানাই দেয়, আর আমরা ওটা পড়ি শুকুরের হাড্ডি দিয়ে তজবি বানায় কি করবে। এই হল বর্তমান দুনিয়ার অবস্থা, খুব সতর্কতা অবলম্বন করতে হবে, ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনি মোটামুটি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আপনার হাতে আসছে, হাতে আসার আগে কিছু লাগবে না, হাতে আসার পরে আপনি মালিক হবেন, তখন যাকাত ফিতরা হজ সব আসবে, এখন কিচ্ছু আসবে না। যদি আপনি সুন্নত লিবাস পরেন তাহলে কি আপনার চাকরি থাকবে না?
আমি টাকনুকে ব্যান্ড করি, এটা আমার
টাকনুর উপরে পরেন তাহলে ঠিক আছে, একটা তো মোনাতে বাঁচলেন, ওটাও তো হারাম, টাকনুর নিচে পড়া এত বড় হারাম যে একটা হাদিস আছে যে আল্লাহ তাদের উপরে এত রাগান্বিত হবেন কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গোনা থেকে পাক করবেন না, আলহামদুলিল্লাহ ওটা তো আপনি বাঁচতেন, বাকিগুলো দেখেন কদ্দ রাগাইতে পারেন, চেষ্টা করেন, চেষ্টা করতে থাকলে আল্লাহ রাস্তাও করে দেয়। হ্যাঁ অনেক পুলিশ সুন্দর দাঁড়িয়ে রাখছে, সেনাবাহিনী অনেকে দাঁড়িয়ে রাখছে, তাদের তো আসলে নিষেধ, তারপর চেষ্টা করছে পারমিশন নিয়ে রাখছে, চেষ্টা করলে হয়, চেষ্টা করেন আর দোয়া করেন আল্লাহ সুরত করে দেবে। জি আর কে প্রশ্ন করছিলেন,
প্রভিডেন্ট ফান্ডটা কি হালাল হয়? কারণ ওইটা দিয়ে টাকা জমা হয়, সেটা তো বিভিন্ন রকমের ইয়ে করে, হয়তো সঞ্চয়পত্র কিনে সেগুলো,
এটা আপনার দায়িত্ব না, সরকার আপনার বেতন থেকে কেটে নিয়ে যাচ্ছে, এখন কিভাবে বাড়াইলো সেটা আপনার দায়িত্বে পড়ে না, তারা হয়তো সেটা সুদ দাম দিচ্ছে যে আপনার এত টাকা, আপনার মূল টাকা এত টাকা সুদ হয়েছে বলতেছে না, কিন্তু কেউ সুদ বললে সেটা সুদ হয় না। শরিয়াতে সুদের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, ওর আওতায় যতক্ষণ না পড়বে। তা আমরা দুনিয়ার মানুষ সুদ কইলে সুদ হয়ে যাবে না, যদি প্রবীণ ফান্ডটা ঐশ্বিক হইত তা আপনি রাখলে রাখতে পারেন, না রাখলে না রাখতে পারেন। বেসরকারি অনেক জায়গায় হয় এরকম, সরকারিটা হয় না, ঐচ্ছিক না, আপনি চান আর না চান কাটবে। তো এটা তো তারা কাটে নিয়ে গেল, আপনি তো বেশি পাবেন এই আশায় নিজে রাখেন নাই যে এই টাকাটা রাখলে এটা ডবল হয়ে ফিরে আসবে, আগেই কেটে নিয়ে গেছে, এই জন্য এটা সুদের আওতার মধ্যে পড়ে নাই। আপনি নিজে হাতে দিবেন নিজের ইচ্ছায় টাকা দিয়ে টাকা বাড়ানোর জন্য, ওটা হবে। তাহলে কি বুঝলাম, আমরা সুদ বললে সুদ হয় না। আবার অনেক কিছুকে আমরা সুদ বলি না কিন্তু শরিয়াতে সুদের আওতায় পড়ে নেয়। যেমন একটা গরিব মানুষকে আপনি 20,000 টাকা দিলেন, কি শর্তে? তার 2 বিঘা জমি, যতদিন সে আপনার টাকাটা ফেরত না দেয় আপনি ফসল লাগায় তার জমি আপনি ভোগ করবেন। এই যে ঋণ দিয়ে সুবিধা নিলেন তাকে, 20,000 টাকা ঋণ দিয়ে এই সুবিধাটা নিলেন, এটা কেউ সুদ বলে? কেউ বলে না, কিন্তু শরিয়াতে এটা সুদ। হাদিস শোনেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, তুমি ঋণ দিয়ে যে সুবিধা নিবা ওটা সুদ। হুবহু তর্জমা, হাদিসের হুবহু তর্জমা, তুমি কাউকে ঋণ দিয়ে যদি কোনো বাড়তি সুবিধা নাও এটা সুদ হবে, নবীজি বলতেছেন। তাহলে 20,000 টাকা ঋণ দিয়ে দিয়ে তার জমি আপনি খাইতেছেন, কি খাইতেছেন? সুদ। তা আমি দেখাইতে দিলাম যে অনেক কিছু আমরা সুদ বলি না কিন্তু সুদ, আর অনেক কিছু আমরা সুদ বলি কিন্তু সে শরিয়াতে সুদের আওতায় পড়ে না। যেমন প্রভিডেন্ট ফান্ড তা সুদের আওতায় পড়ে না। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, জাতীয় সঞ্চয় গুরু,
সঞ্চয়পত্র,
সঞ্চয়পত্র, এখানে যা দিবে না সুদই দিবে, এখানে তো টাকা আপনাকে বাড়তি টাকা দিবে না। তা হোক, কিন্তু এটা কোন হালাল ব্যবসা করে শুধু কম বেশি হলেই তো হালাল হয়ে যায় না, হালাল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, সে সব শর্ত পাওয়া যায় না। কাজে লাভ যদি কম বেশিও করে তবু এটা সুদ।
কম বেশি না, ওইটা হল সময়ের ব্যবধানে, 3 মাস 6 মাস 5 বছরে টানতে যে 11%, আবার 3 মাস করলে আবার কম
দেয়, কম দিক আর বেশি দিক সুদ দিচ্ছে,
টাকায় টাকা আসছে।
সময় কম হলে এটা কম, লাভটা কম, সুদ।
শঙ্কর আবেদা,
হ্যাঁ,
প্রশ্নোত্তর পর্বে আসে, এতাতি বাহিনী, এতাতিদের সম্পর্কে আসে,
হ্যাঁ,
তারা মসজিদে যেহেতু তাহার প্রশ্ন করা হয়েছে, যেহেতু তারা গোমরাহের মধ্যে আছে এবং তারা গোমরাহের মধ্যে থেকে অন্য কাহকে যদি গোমরাহের মধ্যে ঢুকায় তাহলে এই দায়িত্ব কি শুধু তাদের উপরই পড়বে নাকি মসজিদ কমিটির উপর পড়বে কিংবা অন্য কারোর উপর পড়বে কিনা? কিন্তু উত্তরে আসছে যেটা, সেটা হচ্ছে যে তাদের উপর তো পড়বে, মসজিদ কমিটিও এর দায়ভার বহন করবে।
তারা একটু তালিম করার অনুমতি দিছে
এই সংখ্যা রাবেতাতে আসছে আর
কি। ওই লোকগুলো যে তালিম করতেছে, এই তালিমের অনুমতি দিছে কে? কমিটি। তারাও জড়াই দেবে, ওরা যে গুমরাই ছড়াই দিছে এরাও জড়াই দেবে, যারা যারা জড়িত হবে।
এটা যে গুমরাহি, এর জন্য তো কোন কোন মসজিদ আছে তারা বলেছে যে মোহাম্মদপুরে 15-20 জন আলেম নিয়ে আপনি শহর নিয়ে আমরা বসবো, তারা যে পক্ষ বলে আমরা সেটা মানবো, কিন্তু তারা এটা মানবে না, তারা তাদের মতো বলছে। এবং বলছে সরকার যেহেতু দুইজনকে মানে, সুতরাং আমরা দুইজনই ঠিক আছি, তাহলে প্রশ্নের উত্তর তাদের।
এই সরকার বিচার করবে না আসল সরকার বিচার করবে? তো ওলামার তো সে আসল সরকারের কথা বলতেছে, তোমাদের নেতা ঠিক নেই।
তারা বলে যে তাদের ওলা, তাদের আলেম যে আছে হচ্ছে বিশ্ব সবচেয়ে বড় আমাদের মসজিদে,
বিশ্বের শ্রেষ্ঠ ওলা বলে শত শত ভুল করে কেমনে? অন্য লোমার তো দু চারটি ভুল করে, ওনার ভুল তো 100 পার হয়ে গেছে, 100 পার হয়ে গেছে ওনার ভুল। ও লোক এটিম হয়ে গেছিল, তো কোন গার্ডিয়ান ছিল না, না তালিম পাইছে, না তরবিয়াত পাইছে, না শিক্ষা পাইছে, না দীক্ষা পাইছে। কেন ওখানে মোটামুটি এলেম আছে, দেওবন্দ সাহারানপুর এই দুটো মাদ্রাসায় এলেম আছে। তো সাহাদ সাহেবের এই দুই মাদ্রাসার কোন মাদ্রাসায় পা রাখার তৌফিক হয়নি, উনি কাকরাইল করছিলেন। ওই যে নিজামুদ্দিনের যে মাদ্রাসা, ওখানে তো কোনো পড়াশোনার ওইরকম কোনো ই নেই, মান নেই, কোনো রকম পড়ছে না। দেওবন্দের পড়া হয়তো, সাহারানপুরের পড়া হয়তো, ওরা বুঝতে হ্যাঁ ওনার কিছু এলেম কালাম আছে, কথায় কথায় ভুল করে, নবীদের ভুল ধরছে, কত নবীর ভুল ধরছে।
যেমন একটা
আমাদের নবীর ভুল ধরছে, আমাদের নবীর সুন্নত ছিল বিবাহ করলে তিনি যে অলিমা খাওয়াইতেন এটা খেজুর দ্বারা, খেজুর দ্বারা সাদা সিদ্ধা ভাবে অলিমা খাওয়াইতেন। কিন্তু যখন তিনি হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করলেন, জায়নাব, তখন নবীজি এই সুন্নত থেকে হটে গেলেন, সুন্নত থেকে সরে গেলেন। সরে যাওয়ার কারণে উনি প্রেশারের মধ্যে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, এই হল ওনার বক্তব্য। প্রশ্ন হল নবী সুন্নত থেকে সরে দেয় কিভাবে? নবীরা করবে সেটাই তো সুন্নত। একদিন উম্মতকে বলছেন আউলিম আল্লাহ বিশাতিন, তুমি গোস্ত দিয়ে অলিমা খাওয়াও, তিনি সে গোস্তই খাওয়াইলেন। তার মৌখিক হাদিস এটা, আউলিম অলম সাতিন, সাত মানে বকরি, বকরি ছাগল। উম্মতকে কইছে ছাগল দিয়ে অলিমা খাওয়াইতে, তো তিনি খাওয়াইলে এটা বরকেলাভ হবে কেমনে? মুখের কথা শোনেন, সেটা উনি বাস্তবায়ন করছেন। তখন তৌফিক ছিল, মানুষের তৌফিক সবসময় একরকম থাকে না, তখন তৌফিক ছিল না, তো শুধু খেজুর দিয়ে করছেন, তখন হাতে পয়সা ছিল তো রুটি গোস্ত খাওয়াই দিচ্ছেন, তাদের সুন্নত থেকে হটে গেল কেমনে?
বিভিন্ন ব্যাংক ইসলামী ব্যাংকিং নামে একটা চালু করছে, সেখানে বলতেছে যে টাকা পয়সা এখানে রাখা হবে, সেটা সুদেশসম্মত ভাবে যে প্রফিট যেটা দেওয়া হবে এটা যায়
কোন হকানে আলেম এই কথা এখনো পর্যন্ত ফতোয়া দেয় নাই বা মানে নাই। ওরা কাগজপত্রে লেখে ঠিক, কিন্তু ওটা বাস্তবায়ন করতে পারে না, নানান রকম কারণ দেখায়। হ্যাঁ, জনবল কম, অমুক কম। যেমন ধরেন আপনি বিল্ডিং করতেছেন, আপনি গেলেন আমার 20 টন রড লাগবে। তো নিয়ম হল, শরীয়তের নিয়ম হল, প্রথম ব্যাংক এই রডটা কিনবে, ব্যাংক কিনবে, তাদের গোদামে রাখবে, তারপরে আপনার কাছে বেচবে। যে দামে কিনছে তার থেকে একটু বেশি দামে আপনি তো এখন টাকা দিবেন না, পরে টাকা দিবেন। তারা কথা কথা 70,000 করে কিনছে, আপনার কাছে তারা বেচবে 75,000 করে। এইভাবে করলে এটা ঠিক আছে, বৈধ। কিন্তু তারা লোক বল নেই, অমুক বল নেই কয়ে বলতেছে আপনি কোন দোকান থেকে কিনবেন, সেই দোকানের ই দেন, মেমো দেন, আমরা ওই নামে চেক দিচ্ছি, আপনি রড কিনে নিয়ে যান, আমরা চেক দিয়ে দিচ্ছি। আপনি কিনলেন, ওরা চেক দিয়ে দিল, ক্রেতা কে আর বিক্রেতা কে? হ্যাঁ, উনি প্রতিনিধি, ঠিক আছে, যদি এটা ধরে নি উনি ক্রয় প্রতিনিধি, তাহলে কেনার পরে কি নতুন করে কেনা বেচা চুক্তি করে? উনি কিনে ফেলল, ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে কিনে ফেলল, এরপর কি আবার আলোচনা হয় যে এটা আমার এই দামে কেনা পড়ছে, এখন যেহেতু আপনি বাকি নিচ্ছেন আপনার জন্য এই দাম, এটা আটটা লেনদেন কথা হয়? আগেরটা তো প্রাথমিক আলোচনা, ফাইনাল কিছু না, ফাইনাল এখন হবে, তো ওটা তো করতেছে না। আমি একটা উদাহরণ দিলাম, এছাড়া আরো অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। তাদের বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় না, তো সে তো সুদ আসে না, আরো অনেকগুলো ঝামেলা আছে, যে কারণে কোন আলেম মুফতি এটাকে 100% হালাল বলে নাই, তারা চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত হয়তো 8-10 আনা কামিয়াব হয়েছে, 90 আনাই কামিয়াব হয় নাই। এটাকে কেউ যদি রেখে থাকেন ওই লাভটা নিধি খাবেন না, সবের নিয়ত না করে কাউকে দিয়ে দেন, হালাল ফতোয়া দেওয়া হয় না। টাইম হয়ে গেছে, দাঁড়ান, আমাদের টাইম হয়ে গেছে।